তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على خاتم النبيين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদানশীল বাংলা দর্শক শ্রোতা, মাদানশীল বাংলার ট্রান্সমিশন আমি উপস্থিত হয়েছি, আর রহমতপুর পর্বাত নেকি অর্জনের একটা উত্তম মাধ্যম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান রহমতপুর পর্বাত দেখি। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। পাশাপাশি শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অনের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব, এবং যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করে নেব। কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকার দিন আমার প্রতি 200 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, আমরা শুরুতে যাব তেলাওয়াতে কালামুল্লাহ শরীফের দিকে। আজকের আমরা তেলাওয়াত শ্রবণ করি, কেননা শুরুতেই যদি আমরা তেলাওয়াত শুনি ইনশাআল্লাহ তাআলা আমাদের হৃদয় মুনাওয়ার হবে। পাশাপাশি আজকের অনুষ্ঠানের আমরা হামদে বাড়িতে আলাও শ্রবণ করব। একটি খুবই আজকের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় রয়েছে, আর মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শ্রবণ করব। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم
ما شاء الله الحمد لله سورة الرحمن থেকে তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সূরাগুলো এর তেলাওয়াত আমরা শ্রবণ করার চেষ্টা করব রহমতপূর্ণ পর্বাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে যেহেতু আমাদের নাথখোয়া ইসলামী রয়েছেন, আজকের বিষয় সম্পর্কে আমরা জানার পূর্বে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলামী ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি হাম বি মদিন যায়েঙ্গে আজ নহি তো কল সহি হাম বি মদিন যায়েঙ্গে আজ নহি তো কল বুলাঙ্গে আজ নহি তো কল সহি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন
তোমার চর্চা কোলে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা করে সকলে চন্দ্র সূর্য বিখ পাথরে জিকির করে প্রতিটি ফুলে আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই গুঞ্জন শোনায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই জিকির শোনায় জিকির শোনায় হাওয়া প্রভাতে আল্লাহ 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 ক্ষমা করে দাও আত্মার কে মওলা দোহাই নবীর ওহে খোদা ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ নবীদের সরদার আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ। আমাদের বাড়িতে আলা আমরা শ্রবণ করেছি। আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের মধ্যে অসংখ্য কাজ রয়েছে, ভালো কাজও যেভাবে রয়েছে তেমনইভাবে খারাপ কাজও রয়েছে। এই খারাপ কাজগুলোকে আমরা ঘৃণা ভরে দেখি এবং এই কাজগুলো থেকে বাঁচার জন্য সবাই আমাদেরকে উৎসাহ প্রদান করেন, উৎসাহিত করেন এবং সবাই এগুলো থেকে আমাদেরকে বাঁচান। মাদ্রাসাল বাংলার দর্শক শ্রোতা, তো আজকের আমাদের বিষয় রয়েছে ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার উপায়। সমাজের মধ্যে যে ঘৃণ্য কাজ রয়েছে এই কাজগুলো থেকে আমরা বিরত কীভাবে থাকব, থাকার উপায় কী রয়েছে, জানা অত্যন্ত জরুরি রয়েছে। এবং এজন্য আজকের স্টুডিওতে আমাদের মাঝে রয়েছেন আমাদের বিক্রম মুবল্লিগ, আমাদের রফিক ভাই এবং আমাদের কামরুজ্জামান ভাই। ইনশাল্লাহ শুরুতে যাব আমাদের রফিক ভাইয়ের কাছে আজকের বিষয় সম্পর্কে জানার জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে।
নিশ্চয়ই
সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, জীব হিসেবে, প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। সেই সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, অবাধ্য হয়, এমন কোনো কাজ করে বসে, তা সে সজ্ঞানেই হোক, ইচ্ছাতেই হোক কিংবা অনিচ্ছাতেই হোক, ধোকায় পড়ে হোক, সেই কাজ যখন লোক সম্মুখে মানুষ করে, মানুষের সামনে করে, কিংবা এমন কোনো স্থানে নির্জনে করল যা মানুষ কোনো না কোনোভাবে জেনে গেল, তখন কিন্তু এই সমাজ তাকে ঘৃণার চোখে দেখে, মানুষজন তাকে ঘৃণা ভরে দেখে। এই যে ঘৃণ্য কাজ, তা সে মিথ্যাচারিতাও হতে পারে, কুদৃষ্টিও হতে পারে, প্রতারণাও হতে পারে, ওয়াদা ভঙ্গ, প্রতিশ্রুতি ভঙ্গও হতে পারে, মানুষের সাথে মানুষের খেয়ানত যে রয়েছে, আত্মসাত করা, আমানত খেয়ানত করা, তার ধন সম্পদ আত্মসাত করা, ব্যভিচার, মদপান, জুয়া, পরচর্চা, পরনিন্দা, এমন নানান ধরনের যা ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে, যে সকল কাজ করতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে,
সেই কাজগুলোর মাধ্যমে
ঘৃণ্য কাজ,
আল্লাহ পাক নারাজ হয়ে থাকে,
যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকে। এবং বান্দা যারা রয়েছে, যারা মানুষ রয়েছে আমাদের পরিবারে, মা বাবা ভাই বোন সন্তান সন্তানাদি প্রতিবেশী শিক্ষক যারাই রয়েছে আমাদের চারপাশে, তারা ঘৃণার চোখে দেখে যে এই লোকটা যাকে এত সম্মান করতাম, যার সম্পর্কে এত ভালো ভালো ধারণা মনে পোষণ করতাম, যাকে হৃদয়ের একটা মনের মণিকোঠায়, মানে সম্মানের একটা স্থানে যাকে আমি রেখেছিলাম, এই মানুষটা কিনা এই কাজ করল, তখন সেই মানুষের প্রতি তার অন্তরে একটা ঘৃণার উদ্রেক হয়। এই যে ঘৃণ্য যে কাজ যখন মানুষ করে, এই ঘৃণ্য কাজ থেকে কি করে বিরত থাকা যায়,
জি জি,
তারই উপায় আজকের আলোচ্য বিষয়। এর মধ্যে এক নম্বর উপায় হচ্ছে, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে মানে আলা মাকাম, যেটা সর্বস্তরের ইবাদত, সেটা হচ্ছে নামাজ, সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়। সেই সালাত মানুষকে ওই সকল ঘৃণ্য কাজ থেকে দূরে সরিয়ে দেয়। যখন একজন মানুষ সত্যিকারের তওবা করে, দিন শেষে যখন সে নিজের ভুল বুঝতে পারে যে না, আমি ভুল করেছি আল্লাহ, আমি গুনাহের কাজ করেছি, তোমার নাফরমানির কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করছি, যখন সে নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তার গুনাহগুলো মাথার উপর রাখা হয়, যখন সে রুকুতে যায়, তখন তার গুনাহগুলো পিঠের উপরে থাকে।
আল্লাহ,
আলটিমেটলি অর্থাৎ নামাজের একটা আলটিমেট পজিশন রয়েছে, খুবই আলটিমেট পজিশন এবং সেন্সিটিভ পজিশন, যেখানে গেলে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে রহমতের ঢেউ উথলে ওঠে, একটা জোশ চলে আসে, তখন সেই গুনাহ বান্দার পিঠ থেকে যখন সিজদায় যায়, তখন সেই গুনাহ নিপতিত হয়ে যায়,
আল্লাহ
অর্থাৎ বিলীন হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত জেগে ওঠে, জাগরুক হয়ে যায়, তখন সেই বান্দা গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। এই জন্য কোরআনুল করিমের মধ্যে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে,
জি,
নিষেধ করে। এই যে এক হলো এই নামাজ, দ্বিতীয়ত হচ্ছে মনের ভেতরে একটা দৃঢ় সংকল্প বদ্ধ হতে হবে, সদিচ্ছা জন্মাতে হবে যে আমি এই গুনাহ আর করব না। তখন সে বান্দা তওবা করে, এরপর দোয়া করে। একদিকে হচ্ছে সালাত, একদিকে হচ্ছে তওবা, একদিকে হচ্ছে তার মনের যে মানে দৃঢ় সংকল্প, অপরদিকে হচ্ছে দোয়া। এই সব কিছু মিলিয়ে যখন একাগ্রী মানে একত্রিত করা হয়, একাগ্রতার মধ্যে মিশে যায়, তখন বান্দা কিন্তু আর গুনাহগার থাকে না। তখন তার যে ঘৃণ্য কাজগুলো রয়েছে সে কাজগুলো থেকে বান্দা বেঁচে যায়, বিরত হয়ে যায়। তার মাঝে একটা ঘৃণা জেগে ওঠে যে না, আমি যেই কাজ করেছি এটা সমাজের চোখে ঘৃণ্য, এটা মানুষের চোখে ঘৃণ্য। আমার সন্তান যদি যে জেনে যায় যে আমার বাবা এই কাজ করছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, আমার বাবা যে রয়েছেন তিনি এই ধরনের ঘৃণিত কাজে তিনি যুক্ত রয়েছেন, তখন সেই বান্দার মনে তখন খফে খোদা জেগে ওঠে, আল্লাহ এ সকল কাজ ঘৃণার কাজ, আমি তওবা করছি, আর সকল কাজ থেকে আমি দূরে থাকার সংকল্প করছি, আমি এ সকল কাজ আর করব না। তখন আল্লাহ তাআলার রহমত ওই বান্দাকে ক্ষমা করে দেয়, আর ওই বান্দা তখন গুনাহ থেকে, ঘৃণ্য কাজ থেকে দূরে সরে আসে।
মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। আসলে আমাদের ঘৃণ্য কাজ থেকে দূরে সরতে হবে, এটাই স্বাভাবিক, যদি আমরা জান্নাত কামনা করতে চাই। আর নিশ্চয়ই আমরা জান্নাত কামনা অবশ্যই করি, জান্নাত কামনা করা ছাড়া কোনো বান্দা কি থাকতে পারে? সবাই আমরা জান্নাত কামনা করি, জান্নাতে যেতে চাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন। কল রয়েছে আমাদের সাথে, কিছু কল শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ তারা আসবো আমাদের কামরুজ্জামান ভাইয়ের নিকট। জি, কল চালিয়ে দেন।
আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি। আমি একটি নাতের আসলে শুনতে চাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা।
জি, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা। ইব্রাহিম ভাই নোট করে নেন, যাতে করে ইসলাম ভাইদের এগুলো আমরা শোনাতে পারি অনুরোধ করে। নেক্সট কল।
রাশেদ বলছে, আমার নাম হচ্ছে সুরুজ। আমাদের মাদানী চ্যানেলটা আমি দেখি, আমার খুব ভালো লাগে, খুব পছন্দ করি। নবীর যখন হাদিস বলে তখন আমি মন ভরে শুনি, আমার ভিতর ঠান্ডা হয়ে যায় শুনলে, আমার খুব ভালো লাগে।
নিজেও দেখুন, অপরকে দেখে উৎসাহিত করুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ ইদ্রিস, আমি কক্সবাজার জেলা চকরিয়া থেকে বলছি। আমি একটি নাতের রসুল শুনতে চাই, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নদী।
আচ্ছা, ইনশাআল্লাহ, যারা এই সাথে রয়েছেন আমাদেরকে কল করেছেন ধন্যবাদ, যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন আমাদের সাথে সংযুক্ত, ইসলামন কমেন্ট করেছেন, পেরেশানিতে রয়েছে, দোয়ার জন্য ইলতেজা করেছেন, আল্লাহ পাক যেন আপনার পেরেশানিকে দূর করে দিক। ফারুক ভাই খাগড়াছড়ি থেকে দেখতে পাচ্ছেন, সবাই মিলে আমাদের অনুষ্ঠান দেখছেন। আচ্ছা, দোয়াও চেয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমিন। এক ইসলামী ভাই লিখেছেন, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান নাটি শুনতে চাই। জি, কামরুজ্জামান ভাই, আজকের অনুষ্ঠানের আপনি বিষয়ে জেনে নিয়েছেন ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার উপায়।
রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজ বিষয়টি এমন একটি বিষয় নেওয়া হয়েছে, আমরা যেদিকে যাই, যেই সেক্টরে যাই, সেদিকেই গুনাহ আর গুনাহ। যদি আমরা রাস্তাঘাটে যাই, সেখানেও গুনার আশঙ্কা। যদি আমরা ঘরে বসে আছি, আমাদের সাথে সোশ্যাল মিডিয়া আছে, সেখানেও গুনার আশঙ্কা। যেখানে যাই সেখানেই গুনাহের আশঙ্কা, গুনাহের সম্ভাবনা। তো এখন আমাদেরকে সে কাজ থেকে বিরত থাকার পদ্ধতিগুলো জানতে হবে। আসলে প্রথমে যদি আমি বলি, প্রত্যেক মানুষ ভুলের মাঝে রয়েছে, প্রত্যেক মানুষ অন্যায় কাজ করে, গুনাহ করে, প্রত্যেক মানুষ অপরাধী। কিন্তু তাদের মাঝে সর্বোত্তম কে, যা তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে। আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। হাদিস পাকের মধ্যে রয়েছে, সমস্ত বানি আদম এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে, আদম সন্তানদেরকে বোঝানো হয়েছে, তারা প্রত্যেকে ভুলের মাঝে রয়েছে, প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কিন্তু তাদের মাঝে এমন পাপকারী রয়েছে যারা অধিক প্রিয়, তারা উত্তম, তারা কারা? আত্তাওয়াবুন,
সুবহানাল্লাহ,
তওবাকারী, যারা তওবা অবলম্বন করে, তওবা করে তারা হচ্ছে সর্বোত্তম। গুনাহ তো হয়ে যায়, কারণ শয়তানের প্ররোচনায় আমাদের কাছ থেকে গুনাহ সংগঠিত হয়ে যায়। এখন আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে, অধিক ভালোবাসে। আর আমাদের প্রিয় আকা মক্কী মাদানী বলে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আত্তায়েবু মিনাজ যাম কামা লা যামবালা, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার গুনাহই নেই, সে যেন গুনাহই করেনি। এটা হচ্ছে একটি মাধ্যম তওবা করা, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা।
আমাদেরকে বুঝতে হবে যে আদম সন্তানের মাঝে যারা আমরা রয়েছি, আমরা যারা মানুষ রয়েছি, এর মধ্যে আপনি সমাজেও যদি দেখেন কিংবা কোনো অফিসে দপ্তরে যদি দেখেন, তার একটা লেভেল থাকে মানুষের, প্রত্যেক মানুষের একটা স্ট্যাটাস আছে, একটা পদমর্যাদা আছে, তার একটা সম্মানের একটা স্থান আছে। যেমন দেশের যদি আমি মনে করি যে মানে সর্বোচ্চ যে সম্মানিত যে নাগরিক হচ্ছেন তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, এরপর অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন সম্মানিত সমাজের,
রাষ্ট্রপতি রয়েছে
রাষ্ট্রের মধ্যে। তো অনুরূপভাবে আপনার এই গোটা মানব জাতির মধ্যে যারা আম্বিয়াই কেরাম রয়েছেন, তারা হচ্ছেন গুনাহ থেকে ঊর্ধ্বে, নিষ্পাপ, গুনাহ থেকে
মাসুম, আনিল খাতা,
মাসুম, নিষ্পাপ। আর আমাদের নবী যে হলেন, তিনি তো সকল নবীরও নবী, সকল রাসূলেরও রাসূল,
মাসুমদের সরদার,
তাকে বলা হয় সাইয়্যিদুল মাসুমিন, নিষ্পাপদের সরদার। আর এরপর রয়েছে যত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দীন রয়েছেন, এনাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করে রাখেন, মাহফুজ করে রাখেন। বাকি আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা মানে গুনাহের আবর্তের মধ্যে রয়েছি, মানুষ যে কোনো সময় সে গুনাহ করতে পারে, এবং যখন তওবা করে আবার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে,
চলতে ফিরতে উঠতে বসতে শ্বাস নিঃশ্বাসে আমাদের গুনাহ হতে পারে, চোখের ইশারাতেও গুনাহ হয়। এটা আসলে আগে জানতাম না, দাওয়াত ইসলামীতে আসার পর থেকে জানতে পেরেছি যে চোখের ইশারাতেও গুনাহ, আজকে মুচকি হাসাতেও গুনাহ হয়। আল্লাহ আকবার, জি বলছিলেন।
জি, তো সর্বোপরি এই হাদিসের দোষ হচ্ছে সাধারণ মানুষ,
সাধারণ মানুষ।
এখানে আম্বিয়া কারাম বিভিন্ন আল্লাহর উলিগণ এক থেকে মুক্ত রয়েছে। তো বলছিলাম গুনাহ থেকে বিরত থাকার উপায়, মাধ্যম,
গুনাহ কিন্তু হয়ে যায়, যেহেতু সাধারণ মানুষ আমরা, আমাদের থেকে গুনাহ হবে। আর গুনাহ হয়ে গেলে একই গুনাহ আমাদের থেকে বারবার 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 সংঘটিত হয়। এক সময় মানে মাপ চাইতেও, মুনাজাতে কান্নাকাটি করলেও আবার দেখা যায় যে পরক্ষণে আমার সেম গুনাহটা হয়ে গেল। তো আমরা মায়ুস হয়ে যাই যে এতবার গুনাহ হলো, আবার কীভাবে ক্ষমা চাইবে? তো এক্ষেত্রে আমাদের করণীয় কী? বারবার একই গুনাহ হচ্ছে, আমি তওবার ক্ষেত্রেও নিজেকে গুটিয়ে নিচ্ছি যে আমি যেহেতু তওবাকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন, সেক্ষেত্রে আমার কোনো উপায় আছে কি না?
এটা একটা শয়তানি একটা মানে আসওয়াসা। আর সবচেয়ে বড় কথা হলো যে শয়তান তো এটাও চায় যে বান্দা তওবাও না করুক গুনাহ থেকে, সে যেন গুনাহের যে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, সে এইভাবেই যেন সে তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে সে জাহান্নামে চলে যায়। তো তওবাও যেন না করুক বান্দা, এটাও শয়তান চায়। আর পাশাপাশি বারবার বারবার এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন গুনাহ করার পরে বান্দা যখন এই চিন্তা চলে আসে যে আমি আবারও তওবা করব, তো বারবার তওবা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এই যে ধারণা, এই ধারণাও যেন বান্দা না করে, আল্লাহর রহমতের প্রতি যেন বান্দা নিরাশ না হয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন না যে হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। তো আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন, এবং ভাবতে হবে যে আল্লাহ তাআলার রহমত আমাদের গুনাহের চেয়ে অনেক বড়, অনেক বড়। তো আল্লাহ তাআলা যতবার বান্দা গুনাহ করে, যতবার বান্দার গুনাহ সংঘটিত হয়, ততবার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, এবং যতদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ না হবে,
বন্ধ না হবে। এখানে আরেকটা জিনিস প্লাস করে দিব, তা হচ্ছে এই নিয়তে গুনাহ করা। একটা হচ্ছে গুনাহ বারবার হচ্ছে সেটা ব্যাপারে আমরা শ্রবণ করেছি যে বারবার তওবা আমরা করে নেব,
ওই সুযোগটাকে মানে অপব্যবহার করা,
অপব্যবহার করার ক্ষেত্রেও এখানে আমাদের একটু জানতে হবে যে এজন্যই গুনাহ করা যে আমি গুনাহ করে আবার তওবা করে নিব,
করব ক্ষমা হয়ে যাবে,
ক্ষমা তো হয়ে যাবে,
অর্থাৎ তওবাটাকে হালকা করে দেখা,
হালকা করে দেখা। এক্ষেত্রে উলামায়ে কিরাম এর ব্যাখ্যায় বলেন যে এটা আল্লাহ পাকের নিকট আপনার ঠাট্টার মতো করা, ঠাট্টা বিদ্রুপ করা, যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আবার অনেকে বলে না যে আমি আরে শেষ বয়সে গিয়ে তওবা করে নিব, রে হজ করার পরে এসে আমি নামাজ পড়া শুরু করব, ভালোভাবে চলা শুরু করব। ইব্রাহিম ভাই রয়েছেন আমাদের সাথে এবং কিছু অনুরোধও ছিল দর্শকদের, আসুন আমরা অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেন নারী দয়া মাগবে ভালো বসনবী, কেন নারী দয়া মাগবে ভালো বসনবী ভালো বসনবী, জান্নাতে নিয়ে যাবে ভালো বসনবীর ভালো বসনবীর, যাব মদিনায় আমি ও আমায় সাথে নিও, যাব মদিনায় আমি ও আমায় সাথে নিও, পেতে দাও আমাকে ইশারা, পেতে দাও আমাকে ইশারা প্রিয় নো ও বিজি, কেন নারী দয়া মাগবে ভালো বসনবীর, জান্নাতে নিয়ে যাবে ভালো বসনবীর ভালো বসনবীর, প্রশ্ন যখন করিবে ফিরে সগন কবরে, প্রশ্ন যখন করিবে ফিরে সগন কবরে, তখন কবরে হবে আমার গুণগান, তখন কবরে হবে আমার গুণগান প্রিয় নো ও বিজি, কেন নারী দয় আমার গবে ভালো বসনবী ভালো বসনবী, জান্নাতে নিয়ে যাবে ভালো বসনবীর ভালো বসনবীর, আরশের চেয়েও শ্রেষ্ঠ, আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর আওয়াজ, সব ক্ষেত্রে শ্রেষ্ঠ, সব ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রিয় নবীর আওয়াজ, আরশের চেয়ে কত না পুরুষ যে প্রিয় নবীর আওয়াজ, কত না পুরুষ যে প্রিয় নবীর আওয়াজ, কি যে নয়া বিরাম, কি যে নয়া বিরাম প্রিয় নবীর আওয়াজ, আরশে শ্রেষ্ঠ, আরশে শ্রেষ্ঠ প্রিয় নবীর আওয়াজ, সবে কে চে উচ্চ, সবে কে ত্রে চে উচ্চ প্রিয় নবীর আওয়াজ, আরশে শ্রেষ্ঠ নয়ন সৃষিত আর ব্যাকুল হৃদয় আমার, নয়ন সৃষিত আর ব্যাকুল হৃদয় আমার, দেখিলাম যখনিয়া মি দেখিলাম যখনিয়া মি প্রিয় নবীর জগ যখনি দেখলাম আমি, প্রিয় নবীর জগ আরশেছি শ্রেষ্ঠ, প্রিয় নবীর জগ সবকে ত্রেয়োচ্চ, সবকে ত্রেয়োচ্চ, প্রিয় নবীর জগ আরশেছি শ্রেষ্ঠ, নবীর কুকিলামি মদিনায় আমার বাগান, প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান, তারি দেনে মগ্ন থাকি করে তারি গুণগান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
এখানে মানুষ মনে করে কি যে গুনাহের মধ্যে আনন্দ রয়েছে, গুনাহের মাঝে পরিতৃপ্ত রয়েছে, আসলে কিন্তু ব্যাপারটা এমন না,
এমন না।
গুনাহ করলে মানুষের অন্তরে মরিচা হয়ে যায়,
অতৃপ্তি হয়, কিন্তু এটা বুঝে না মানুষ,
বুঝে না। অথচ এটা হচ্ছে একটি ঘৃণ্য কাজ। আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা জিকিরের মাঝে অন্তরের পরিতৃপ্ততা রয়েছে।
আল্লাহ,
আসলে আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আমাদের মাইন্ড এমন হয়ে গিয়েছে, আমরা মনে করি আনন্দ ফুর্তি উল্লাস সেটাই কি অন্তরের আনন্দ, অন্তরের পরিতৃপ্ততা।
এক্ষেত্রে যদি আমরা কিছু এক্সাম্পল সামনে নিয়ে আসি, যারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কি না দেখি, সকল সংবাদই হাতের মুঠোর মধ্যে আসছে, এখন আর সেই যুগ নেই যে সেই ছোট ছোট রেডিও কানের কাছে নিয়ে শুনতে হতো সংবাদ, এখনও সেটা নেই, এখন হাতের নাগালেই ছোট থেকে সেই বড় বৃদ্ধা পর্যন্ত আপনার মোবাইলের মধ্যে স্মার্টফোনের মাধ্যমে সে দেখতে পায় বিশ্বের, বিশ্ব হাতের মুঠে এখন। তো এখন এই যে কাজগুলো হচ্ছে, যারা আমরা গুনাহের কাজকে আমাদের হৃদয়ের প্রশান্তি বানাতে চাই, তারা কি আমরা দেখি না যে এই গুনাহের কাজের মধ্যে যারা লিপ্ত তাদের কি অবস্থা, তাদের দিলের প্রশান্তি আছে কি নাই? যারা দিলের প্রশান্তি দিতে চায়, তথাকথিত মানুষজন যারা গুনাহের সাথে জড়িত, যারা আমাদের
আধুনিকতার নামে,
হ্যাঁ আধুনিকতার
উন্নয়নের নামে, মানে যারা মানুষকে গুনাহের মধ্যে, গুনাহের আবর্তের মধ্যে নিমজ্জিত করে, নিপতিত করে, একটা জিনিস আমি মনে করি যে আমি হচ্ছি সৃষ্টি, আমি কিন্তু স্রষ্টা নই, আমি কি
সৃষ্টি
না,
আমার একটা কি রয়েছে, আমার সক্ষমতার মাঝে, আমার কর্মক্ষমতার মাঝে একটা সীমাবদ্ধতা রয়েছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি না,
পাই না,
আমার স্বেচ্ছাচারিতা এখানে চলবে না। তো আল্লাহ তাআলা স্রষ্টা, আমি সৃষ্টি, আল্লাহ তাআলা যখন সৃষ্টিকর্তা হয়ে, স্রষ্টা হয়ে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি না করলে আমি সৃষ্টি হতাম না,
জি,
তো সেই স্রষ্টা যখন বলছেন, পালনকর্তা যিনি আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে আমার জীবিকা যিনি আল্লাহ তাআলা ত্বরান্বিত করছেন, প্রোভাইড করছেন, সেই মহান স্রষ্টা যখন বলছেন যে নিশ্চয়ই আমার স্মরণের মাঝেই কি রয়েছে, অন্তরের প্রশান্তি রয়েছে, আর আমি কিনা খুঁজে বেড়াচ্ছি গুনাহের মাঝে প্রশান্তি, এটা কত বড় একটা ধৃষ্টতা, কত বড় একটা মানে নাফরমানি, যে আল্লাহ তাআলা বলছেন যে এই কাজে, অর্থাৎ আমার স্মরণের মাঝে, আমার জিকিরের মাঝে তুমি আমার চর্চা করো, আমার আলোচনা করো, আমার ব্যাপারে তুমি আমার প্রশংসা করো, আমার আলোচনা করো, তার মাঝে তুমি তোমার হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবে। এখন ছুটির দিনে আমরা যদি সন্তানকে নিয়ে আমাদের সন্তানের মাকে নিয়ে, আরও যারা ভাই বোন রয়েছে তাদেরকে নিয়ে যদি বসে আমরা কোরআনে পাকের বনী ইসরায়েলের ঘটনাগুলো যদি আমরা শ্রবণ করি, সেখানে অনেক নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন যে বনী ইসরায়েলের যুগে আম্বিয়া ইকরামের নাফরমানি করার কারণে কত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে।
জি, এবং কিভাবে ধ্বংস করেছে,
একদম পুরো শহরটাকেই আল্লাহ তাআলা
উল্টে দিয়েছে,
উল্টে দিয়েছেন। তারপরে কোন কোন নবীর উম্মতকে বাঁদর বানিয়ে দেয়া হয়েছে। তো এমন অনেক বনী ইসরায়েলের যুগের যারা উম্মত ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে তাদেরকে মর্মন্তুদ শাস্তি দিয়েছেন। সেই ঘটনাগুলো যদি আমরা পড়ি, আমাদের সন্তানদেরকে যদি আমরা জানাই, পরিবারকে যদি জানাই, তাহলে আশা করা যায় যে কখনোই গুনাহ করার মতো ধৃষ্টতা আমাদের অন্তরে জাগ্রত হবে না, যে আমরাও যাই একটু আমোদ ভ্রমণে, একটু নৌবিহারে আমরাও একটু ঘুরতে যাই, গুনাহ করে আসি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে স্বল্প বসনে ঘুরে বেড়ানো। এখন তো মাযাল্লা যে স্বল্প বসনের মাঝে শ্লীলতা খুঁজে বেড়ায় মানুষ, এটাও একটা শ্লীলতা হানি হয়েছে। স্বল্প বসনে ঘুরে বেড়াচ্ছে, সে তো এমনি ঘৃণ্য কাজ করছে, তার আবার শ্লীলতা কোথায় থেকে এলো? এই যে শ্লীলতা যেটাকে আমরা বলি, একটা হচ্ছে অশ্লীলতা আর একটা হচ্ছে শ্লীলতা। শ্লীলতা মানে হচ্ছে ভদ্রতা, শিষ্টাচার। তো আমি করছি ঘৃণ্য কাজ আর আমি আশা করছি মানুষের কাছ থেকে শিষ্টাচার, যে মানুষ আমাকে সম্মান করবে। সেই মানুষ যখন লাঞ্ছিত করছে আমাকে, তখন আমি বলছি যে এটা নির্যাতন করা হয়েছে আমাকে। মানে এই যে একটা মানুষের মাইন্ডসেট, মানে একজন মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মন্দের চিন্তা চেতনা যখন হারিয়ে ফেলে, তখন তার একজন মানুষ যদি বিবস্ত্র হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি, আর সে যদি বলে যে মানুষ কেউ আমাকে সম্মান দিচ্ছে না, আমি সম্মান কেন পাচ্ছি না, তো ভাই ফার্স্ট অফ অল তুমি এটা তো চিন্তা করো যে তুমি বিবস্ত্র হয়ে, তুমি নগ্ন অর্ধনগ্ন হয়ে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আর একজন অর্ধনগ্ন মানুষকে, একজন বিবস্ত্র মানুষকে, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষকে মানুষ কখনো সম্মান করে না। সে তো আর বিকৃত মস্তিষ্ক না, সে পাগল না যে বুঝবে, এর তো হিতাহিত জ্ঞানই নেই, নাওয়া খাওয়া এত বুঝতেই পারে না। তুমি সব কিছু করছো, বাজার হাট, নাওয়া খাওয়া, সন্তান সন্ততি লালন পালন, বিয়ে করা, শাদি করা, সন্তান প্রজনন সবই তো হচ্ছে, তুমি এই জিনিসটা বোঝো না ভাই, যে কিসের মাঝে শিষ্টাচার রয়েছে, ভদ্রতা রয়েছে, কিসের মাঝে সম্মান রয়েছে, হ্যাঁ আদব রয়েছে, এটা তো বুঝতে হবে আমাদেরকে।
আসলে মূলত বোঝার এবং না বোঝার এখানে আমাদের কমজোরি রয়েছে।
আজকাল আধুনিকতার নামে মানুষকে কি করে দেওয়া হচ্ছে, নগ্ন করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা হচ্ছে, যারা করছে, তাদের তো একটা শুরু দুরুভি সন্ধি, একটা মানে সুদূর প্রসারী একটা অপকৌশল, কুটকৌশল রয়েছে তাদের, একটা মানে অসৎ একটা উদ্দেশ্য রয়েছে। কিন্তু যারা হচ্ছি আমরা,
আমরা কোথায়,
আমাদের চিন্তাধারা কোথায় গেল?
কিন্তু এখানে আরেকটি
হিতাহিত জ্ঞান
প্লাস করব যে আমরা এতটাই মানে অভাগা হয়ে গেছি এবং যাচ্ছি,
জি,
যে এই যে ঘৃণ্য কাজগুলো হচ্ছে সমাজের মধ্যে, এই ঘৃণ্য কাজগুলোকে সমাজ সার্টিফাই করে দিচ্ছে, আপনার পরিবার সার্টিফাই করছে,
উৎসাহিত করছে, ওই ব্যাপারে প্রমোট করছে,
মা বাবা তারা একে, এখন একটু তো হবে আধুনিক কি করার,
জি জি,
সমাজ বলে কথা, এভাবে ওখানে তো এভাবে যাওয়া যায় না, সবার সাথে তাল মিলিয়ে তো আমাকে চলতে হয়।
সব ফ্যামিলি না, কিছু কিছু ফ্যামিলি রয়েছে সেখানে দেখা যায়, ওই একটা গল্প পড়েছিলাম, আ ফক্স উইদাউট আ টেইল, মানে লেজবিহীন শিয়াল।
আচ্ছা,
এটা সবাই না, আলহামদুলিল্লাহ সমাজে এমনও মা বাবা রয়েছেন যাদের মানে অভিভাবকত্ব, যাদের লালন পালন দেখলে চোখ জুড়িয়ে যায়, অন্তরের শীতলতা অনুভব হয়, এত সুন্দরভাবে যে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে, সন্তান বড় হয়ে গেছে, তারপরও কি মা সঙ্গে করে যাচ্ছেন, কার, তার সন্তানের নিরাপত্তার জন্য, তাকে সুন্দরভাবে কি করে, তাকে ওয়েল ড্রেসড করে, তাকে হিজাব পরিয়ে সুন্দরভাবে পর্দাশীলতার মাঝে মা তাকে নিয়ে যাচ্ছে, বাবা তাকে নিয়ে যাচ্ছে, এই যে একটা মানে ব্রিঙ্গিং আপ, একটা দীক্ষা, তারবিয়াত, প্রশিক্ষণ, সেই সব দেখলেও তো চোখ জুড়িয়ে যায়। পক্ষান্তরে কিছু দৃষ্টান্ত এমনও রয়েছে যেখানে মা পর্দা করছে না, সন্তান যদি বোরখা পরে এটা তো মায়ের জন্য সমস্যা না? মানুষ তো বলবে যে আপনার সন্তান পর্দা করছে আপনি করেন না, আপনার ছেলে দাড়ি রেখেছে আপনি রাখেন না, আপনার ছেলে টুপি পরে নামাজ পড়ে আপনি পড়েন না, বাবা এত টুপি পরা লাগবে না তো, এত দাড়ি এত বড় করছো কেন, এখনই দাড়ি রাখার কি হয়েছে?
প্রশ্ন চলেই আসে।
আচ্ছা তুমি তো সারা বছরই তুমি বোরখা পরো মা, আজকে একটা বিয়ের অনুষ্ঠান, আজকে পরার কি দরকার? কারণ মা যাচ্ছে পর্দাহীনভাবে, তো মেয়ে যদি পর্দা করে যায় সমস্যা না? এই যে মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা।
আচ্ছা
মানে ওই যে আমির আল সুন্নাত খুব সুন্দর একটা উদাহরণ দেয় যে হাম তো ডুব চুকে হ্যাঁ সালাম তুমকো ভিলেও ডুবেঙ্গে, মানে আমি তো ডুবেই যা গেছি, নিমজ্জিত হয়ে গেছি, তোমাকেও আমি ডুবিয়ে মারবো। তো অনেক সময় যে হাদিসে মোবারকও রয়েছে চাকরি জামানায় নিজ পরিবারের হাতে মানুষ ধ্বংস হন,
জি
এটাও একটা দিক, এটাও একটা দিক,
এটা একটা দিক
যে পরিবারের মানুষের কারণে পরিবারের সদস্য জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এখন ফার্স্ট অফ অল মা বাবাকে বুঝতে হবে যে আমার কেমন, মানে হাউ টু বি এ প্যারেন্টস, আমি একজন বাবা হিসাবে আমার কেমন হওয়া উচিত, একজন মা হিসাবে আমার কি করণীয় রয়েছে, আমাকে কেমন হওয়া উচিত, কারণ আমার সন্তান আমার দ্বারা শিখবে। কারণ সংসারের অভিভাবকরা হচ্ছে সন্তানদের জন্য দর্পণ স্বরূপ, আয়না। ছোটরা বড়দের মাঝে নিজেকে খুঁজে পায়, নিজেকে দেখে যে আমার বড় কেমন করে চলছে, আমাকে আমার বড় যে কাজে নিষেধ করেছে সেটা কি সে কাজ করছে, আমার বড় আমাকে বলছে মোবাইল চালিয়ে নেই, অথচ নিজে সবসময় মোবাইল চালাচ্ছে, নিজে মোবাইল নিয়ে বসে আছে, তো সন্তান কি করে শুনবে? বাবা মা যেখানে, এখন তো এমন একটা পরিবেশ হয়ে গেছে না যে আত্মকেন্দ্রীয়কতা, অফিস থেকে এলো মোবাইল নিয়ে, মানে আগে যে একটা ফ্যামিলি টাইজ, একটা পারিবারিক যে বন্ধন ছিল, এর যে একটা ভ্যালু ছিল, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মা একদিকে, বাবা একদিকে, সন্তান নিজের রুমে, সবাই নিজের নিজের দুনিয়ার মধ্যে মশগুল রয়েছে। তো পারিবারিক যে একটা মূল্যায়ন, পারিবারিক যে একটা সম্প্রীতি ভালোবাসা, পারিবারিক যে একটা বন্ধন রয়েছে, সেটা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে।
দেখুন
একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
এখানে একটু আমি অ্যাড করে দিব, সেটা হচ্ছে দেখুন ইসলাম কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দিয়েছেন এবং পার্টিকুলারভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে প্যারেন্টস হিসেবে আমাদের দায়িত্ব কী রয়েছে, আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার দায়িত্ব কর্তব্য কী রয়েছে, আমি কী করতে পারবো কী করতে পারবো না, এগুলো কিন্তু রয়েছে, একটা গণ্ডি রয়েছে, গণ্ডির মধ্যেই আমাদেরকে থাকতে হবে। এখন কেউ যদি গণ্ডি পছন্দ না করে যে আমি স্বাধীন স্বাধীন রাষ্ট্রে স্বাধীন কথা বলবো, স্বাধীন মত চলবো, তো তাদেরকে বোঝানোর জন্য অনেক যুক্তি তো রয়েছে, যুক্তিতর্ক করলে তো করা যায় না এমন না। এখন কেউ যদি বলে আমি বাংলাদেশের স্বাধীন আর আমি প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বলবো, তাহলে তার বিরুদ্ধে কী হবে সেটা আমাদের বলতে হবে না, বুঝতেই পারছেন তাই না? তো সেক্ষেত্রে আপনি যেহেতু অ্যাজ এ মুসলিম, আমি তো মুসলমান হিসাবে আমাদের কোরআন এবং সুন্নাহ আমাদের, এটা হচ্ছে আমাদের পথ চলার একটা মাধ্যম। তো তার বাইরে যদি আমি যাই তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি মর্মান্তিক শাস্তি রেখেছেন কোরআন হাদিসের মধ্যে রয়েছে?
জি,
হয়তো আমরা দুনিয়ার শাস্তিগুলো, দুনিয়ার কোনো বিশেষ ব্যক্তির জন্য যদি আমরা কিছু করে ফেলি তো তখন আমরা দুনিয়াতে শাস্তি পেয়ে যাই, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা গণ্ডির বাইরে যদি চলে যাই তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখি না যে আমরা শাস্তি পাচ্ছি, কিন্তু শাস্তি অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। দুনিয়াতেও শাস্তি, আখেরাতেও শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি কীভাবে আমি বলছি, দেখুন হাদিসে কারিমা রয়েছে একটা, আমি সারাংশ আরজ করছি, তা হচ্ছে যে আমার এই যে মহামারী যে হয় আপনার পৃথিবী থেকে, এখনও করোনা ভাইরাস কিন্তু উঠে যায়নি, এখনও রয়েছে। আবার বলা হচ্ছে যে দু একদিনের মধ্যে দেখলাম সংবাদে যে আবার এর প্রকোপ বাড়ছে, এখন আবার মাক্সিপক্স নামে একটা রোগ আসছে, মানে ডক্টর হয়রান হয়ে যাচ্ছে, একের পর এক একটা এমন এমন রোগ আসছে আমাদের সমাজের মধ্যে, এবং এর যে একটা মানে দেয়া হচ্ছে তার মধ্যে একটা সবচেয়ে বড় গুণা, লুত আলা নবী আলাইহিসসালামের জামানায় লুত সম্প্রদায়কে যে ধ্বংস করা হয়েছে, যে তার একটা মূল কারণ এখানে বলা হচ্ছে। এরপরে আপনার দেখা যায় যে এই আমাদের হাতের কামাই, সূরা রাদের মধ্যে এসেছে। এই যা আমরা আজাব গজব হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই। আপনি দেখুন যে বাংলাদেশে নাই বলি জায়গার নাম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ই হচ্ছে আমরা শ্রবণ করে থাকি, বাংলাদেশের ইতিহাসে এরকম বন্যা আর হয়নি। বাংলাদেশের ইতিহাসে এতটা আপনার কি বলে,
আমার জন্মের পর থেকে আমি এমন
আমি এরকম বন্যা দেখিনি, এতটা গরম আমি আর দেখিনি, তারপরে আপনার এত টেম্পারেচার বৃদ্ধি পাওয়া আমি কখনো দেখিনি। এই যে জলবায়ু পরিবর্তনগুলো হচ্ছে, তো এর কারণ কি? কারণ শুধু কি আপনার এই গাছ কর্তন করে ফেলার, এটাই কি কারণ? এটাও একটা কারণ, কারণ এটাও রয়েছে। পাশাপাশি আমাদের গুনাহাগুলো কোথায় যাবে? আল্লাহ পাকের নাফরমানি যে আমরা করছি অহরহ, আর এই যে ঘৃণ্য কাজগুলো যে আমরা করছি, তো এর একটা যে রিয়াকশন, মূল রিয়াকশন তো রয়েই গেছে। আমরা যখন ইন্তেকাল হয়ে যাবে কবর আখেরাতে, এর জবাবদিহি আমাদের করতে হবে, কিন্তু এর কিছু রিয়াকশন তো আপনার দুনিয়াতেও আমরা,
দুনিয়ার মধ্যে যে শাস্তি, গুনাহের শাস্তি যেগুলো একজন মানুষের উপরে বর্তায়, তার মধ্যে পাঁচটা গুনাহ মানে যে পাবে, সে শাস্তিটা পাবে
দুনিয়াতেও,
দুনিয়াতে সেটা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই গুনাহের কাজ যে ব্যক্তি করে তার চেহারা কুৎসিত হয়ে যায়। চেহারা কুৎসিত হয়ে যায়। এখন অনেক সময় দেখা যায় আমাদের আমাদের চেহারার উজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য আমরা রূপচর্চা করে থাকি। অনেকে যারা তাহাজ্জুদ পড়ে তাদের রূপচর্চার প্রয়োজন হয় না, তাদের চেহারার মধ্যে উজ্জ্বল্য এমনিতেই বৃদ্ধি পায়। তো এই যে চেহারা কুৎসিত হয়ে যাওয়া, এটা দুনিয়ার একটা শাস্তি।
আচ্ছা,
চেহারা কুৎসিত হয়ে যাওয়া। নাম্বার দুই, অন্তর কালো হয়ে যাওয়া, অন্ধকারাচ্ছন্ন, অন্তরের ভিতরে মরিচা পড়ে যাওয়া। এরপর রয়েছে নাম্বার তিন, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয়, অভাব অনটন। লাখ টাকা বেতন, লাখ টাকা, 80,000, 50,000 টাকা বেতন, কিন্তু রিজিকে কোনো
বরকত নেই,
বরকত নেই।
মাস শেষে,
মাস শেষে সে অন্যের কাছে ধার চাচ্ছে, আমাকে 5,000 টাকা দেন, বন্ধু বান্ধব কলিগের কাছে, সহকর্মীর কাছে। এই যে বরকতহীনতা। এরপরে রয়েছে মানুষের অন্তরে তার প্রতি ঘৃণার ভাব জন্মায়, অন্যান্য মানুষ তাকে দেখলে ঘৃণা করে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই এটাই হচ্ছে সাচ অফ দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাই প্রকৃতির বিধান, যে একজন মানুষ যখন গুনাহ করে না, মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা চলে আসে। আর একজন মানুষ যখন নেককার হয়, ইবাদত গুজার হয়, আল্লাহ তাআলার ফরমাবরদারি করে, তখন মানুষের মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি হয়। এরপর রয়েছে নম্বর পাঁচ, যে ফলে তাকে কেউ আর চোখে দেখতে পারে না, ভালো দৃষ্টিতে দেখে না। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিসে পাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে সতর্ক করেন যে বান্দা গুনাহ করার দ্বারা তার রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায়। অন্য বর্ণনায় এসেছে যে গুনাহের কারণে হায়াত কমে যায়, আয়ু কমে যায়, এবং জীবনের যে বারাকাত রয়েছে শেষ হয়ে যায়। গুনাহ এবং পাপাচার শুধু মানুষের দেহকে দুর্বল করে না, বরং পাশাপাশি অন্তরকেও দুর্বল করে দেয়। আর অন্তর যেহেতু শরীরের অধীনে, এজন্য শরীরের প্রভাব অন্তরের উপর পড়ে, ফলে গুনাহগার ব্যক্তি দুনিয়া ও পরকালে চরমভাবে বিপদগ্রস্ত হয়ে যায়।
এভাবে কিন্তু আমরা গুনাহ করে ফেলতেছি। তো আজকে যেহেতু বিষয়নীয় হয়েছে এই গুনাহ থেকে বাঁচার উপায়, তো এখানে এটা একটি মাধ্যম, আমি আখিরাতের শাস্তির প্রতি লক্ষ্য করব, দুনিয়াবী শাস্তির প্রতি লক্ষ্য করব, তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে বিরত থাকতে পারবো। আর এই গুনাহ থেকে, ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার আরও কিছু মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, যা সূরা আরাফের 209 আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযউ ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন তোমাদেরকে শয়তান প্ররোচনা দেয়, গুনাহের দিকে ধাবিত করে, তখন তোমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা চাও, তাওস পাঠ করো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সাহায্য প্রার্থনা চাওয়াটা শ্রবণ করেন এবং জানেন। এটা হচ্ছে একটি মাধ্যম, যে যখন গুনাহের আশঙ্কা থাকবে, গুনাহের দিকে ধাবিত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, তাওস পাঠ করা,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
জি,
আল্লাহ পাকের নিকট শয়তানের আশ্রয় প্রার্থনা,
আশ্রয় প্রার্থনা করা। তো আরো কিছু মাধ্যম রয়েছে, যা উলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, যে যখন মানুষ গুনাহ করে যদি সে এ ধারণা করে যে আমার পাশে তো দুজন ফেরেস্তা রয়েছে, ফেরেস্তা রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু, যার অনুবাদ হচ্ছে নিশ্চয় তোমাদের মাঝে দুজন রক্ষণাবেক্ষণ রক্ষক রয়েছে, হিফাজতকারী রয়েছে, তারা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আমরা সকলে জানি, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সেই সমস্ত বিষয়গুলো জানে যা তোমরা করো। এখন আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় কাজ করছি, আমার ফেরেস্তা তো লিখে ফেলছে। আমি যদি একটু চিন্তা করি আমি গুনাহ করছি, আমার দু পাশের ফেরেস্তা যারা নেক লেখার কথা নেক লিখছে, যারা পাপ লেখার কথা পাপ লিখছে, আমি এ ধারণা করব আমি যে গুনাহ করছি, আমার গুনাহ তো লেখা হয়ে যাচ্ছে, তারা তো দেখছে, আল্লাহ দেখছে। সবচেয়ে বড় কথা হলো আমি যখন গুনাহ করি আমার রব তাআলা দেখছে। আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে গুনাহ করবেন? ঘর ঘরের মাঝে দরজা বন্ধ করে মাঠের মাঝে অন্ধকারাতে কোথায় যাবেন? এমন কি জায়গা আছে যে আল্লাহ তাআলা দেখেন না? সমস্ত জায়গার মাঝে আল্লাহ তাআলা আছেন। ইন্নাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ঘেরাও করে রয়েছে, সমস্ত সৃষ্টিকে তিনি আবৃত করে নিয়েছে, আপনি কোথায় যাবেন গুনাহ করার জন্য? আমি যদি এই ধারণা করি আল্লাহ তাআলা আমাকে দেখছে, এটা একটি মাধ্যম গুনাহ থেকে বিরত থাকার। আরও কিছু মাধ্যম যদি আমরা বলতে যাই, গুনাহ থেকে বাঁচার আরও একটি উত্তম পন্থা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা।
মৃত্যুর কথা স্মরণ করা। জি,
আমি যখন গুনাহ করব আমার এ চিন্তা ভাবনা করতে হবে যে আমি তো মৃত্যুবরণ করব। আর কিতাবের মাঝে রয়েছে যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে হাশরের ময়দানে সে ওই অবস্থায় উঠবে। এখন যদি আমি খারাপ অবস্থায় মৃত্যুবরণ করি, খারাপ অবস্থায় উঠব, যা হাদিসে পাকের মধ্যে রয়েছে। আরও কিছু মাধ্যম যদি বলতে চাই, গুনাহ করা যে উপকরণ, গুনাহ করা যে মাধ্যম, অপরাধ করা যে উপকরণ রয়েছে, সেগুলো থেকে বিরত থাকা,
এগুলো ধ্বংস করে দেয়া,
ধ্বংস করে দিই। উদাহরণস্বরূপ আমার খারাপ সহচর্য, আমি যার সাথে চলাফেরা করি সে অসৎ, সে খারাপ, তো তার সাথে আমি চলাফেরা করলে আমিও খারাপ হয়ে যাব, তো সেক্ষেত্রে আমাকে তাকে ত্যাগ করতে হবে, বিরত থাকতে হবে। আরও যদি বলতে চাই যে বর্তমান সময়ের মাঝে গুনাহ থেকে বিরত থাকার উত্তম একটি পন্থা হলো আশিকানা রসুলের সংগঠন দাওয়াত ইসলামের সাথে জড়িত হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু আমার একক বাস্য নয়, আজ সারা বিশ্বের মাঝে যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন আপনারা অবগত আছেন যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মাঝে এই দিনই বার্তাকে পৌঁছে দিচ্ছে, আর এই দিনই আদর্শ দেখে, ইসলামের উত্তম আদর্শগুলো দেখে মানুষ সহবত সংস্পর্শ অবলম্বন করে তারা নেককার হয়ে যাচ্ছে, গুনাহ থেকে তওবা করছে। অনেক ইসলামী ভাই আপনি এমন পাবেন যারা গুনাহ করত, যারা অপকর্মে সারা জীবন কাটিয়ে দিয়েছে, যখন সেখানে রসুলের সংস্পর্শ অবলম্বন করে নিয়েছে সমস্ত গুনাহ থেকে তওবা করে নিয়েছে। তো সর্বোপরি যদি বলতে চাই, আশিকানা রসুলের সহবত সংস্পর্শ অবলম্বন করা গুনাহ থেকে বিরত রাখার বর্তমান সমাজের মাঝে উত্তম একটি পন্থা। যদি আমি আশিকানা রসুলের সংস্পর্শ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, আমি গুনাহ থেকে অলরেডি বিরত থাকতে পারবো যতক্ষণ আমি নিজে গুনাহ না করব। শয়তানের যে প্ররোচনা কুমন্ত্রণা থেকে আমি এই দাওয়াত ইসলামের মাঝে বিরত থাকতে পারবো।
যে বিষয়টা লাস্ট বলছিলাম আমি, হ্যাঁ, মাঝখানে ওই কথার মাঝে ইন্টারাপশন হয়ে গেছে। তো সমাজে যারা রয়েছে অভিভাবক তেমন কিছু দেখা যায় যা একই সাথে চলাফেরা করছে, ওটা বসা করছে। এখন একজন অভিভাবক তার সন্তানকে বলছে যে অমুক জায়গায় যেও না, অমুক কাজ করো না, বিরত রাখার চেষ্টা করছে। মানে পাশাপাশি আমি দুটো জিনিস সমান্তরালভাবে দেখাচ্ছি, সমাজের যে প্রেক্ষাপটটা তুলে নিয়ে আসছি, যে অভিভাবক হিসাবে যদি একজন অভিভাবক সচেতন করতে চায় সে কীভাবে অপারগ হয়ে যায়, তারই দেখা যাচ্ছে নিকট আত্মীয় কিংবা কোনো প্রতিবেশী এমনভাবে তাকে মানে তার সহপাঠীর মাধ্যমে, তার বন্ধুর মাধ্যমে সে বিপদগামী হয়ে যায় যে সে গুনাহ করেও টের পায় না। মা বাবা যারা ভালো অভিভাবক রয়েছেন তারা তো নিষেধ করে, বাবা তুমি এভাবে যাও, এভাবে যেও না, এভাবে করো, এভাবে করো না। আচ্ছা, যত্রতত্র যখন তখন বের হওয়া যাবে, ঘরেই থাকো, সন্তানকে, মেয়ে সন্তান, ছেলে সন্তানকে। সেক্ষেত্রে দেখা যায় অনেক অভিভাবক এমনও ভাবে নিজের সন্তানকে প্রমোট করে, সন্তান যখন বলে তার অভিভাবককে যে আচ্ছা মা বাবা তোমরা তো আমাকে নিষেধ করো না যেখানে সেখানে যেতে, উমুকের মা বাবা তো নিষেধ করে, তাকে তো যেতে দেয় না, বাধা দেয়, তখন সেই মা বাবা বলে যে তার সন্তানের উপর তাদের মা বাবার কী নেই, বিশ্বাস নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে, যে তুমি গুনার কাজ করবে না, ছেড়ে দেয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত। এক্ষেত্রে বিশেষত দেখা যায় যে আমরা তো যে সকল কথা বলি এসব তো হচ্ছে সমাজের প্রেক্ষাপটে, সমাজের বাস্তব কথাগুলো মাদানী চ্যানেলে নিয়ে আসি যাতে মানুষ উপকৃত হয়। সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার সন্তান কার সাথে মিশছে, কার সাথে চলছে, সন্তানের আচার আচরণ প্রতিটি বিষয় লক্ষ্য করতে হবে, গতিবিধি তার লক্ষ্য করতে হবে। সেক্ষেত্রে একজন অভিভাবক সফল কাম হবে তার সন্তানকে গুণা থেকে বিরত রাখার ক্ষেত্রে। এখানে তো আমরা গুণা থেকে বিরত থাকার, ঘৃণ্য কাজ থেকে বিরত রাখার উপায়গুলো আমরা আলোচনা করছি। তো এই গেল এক। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অভিযোগ করল, অমুক ব্যক্তি রাতে নামাজ আদায় করে আর দিনের বেলায় সে চুরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যা বলছো অর্থাৎ তার নামাজ, তা শীঘ্রই তাকে এই অন্যায় থেকে বিরত রাখবে। মুস্তাদ শরীফের হাদিস। এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করত, যখন তার সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তিনি তদুত্তরে বললেন সালাত তার জন্যই ফলদায়ক হয় যে সালাতের মধ্যে সালাতের আনুগত্য করে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করলেন যে নিশ্চয়ই নামাজ অশোভন ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। মুসান্নফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে তাবারির মধ্যে এসেছে যে হযরত শুআইব আলাইহিসসালামের ঘটনা থেকেও বিষয়টি স্পষ্টভাবে বুঝে আসে যে নামাজ অন্যায় থেকে বিরত রাখে। আল্লাহ নবী হযরত শুআইব আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন এবং মাপে কম দেয়াসহ সকল প্রকার অনাচার পরিহার করে পুত পবিত্র জীবনযাপনের আহ্বান জানালেন, তখন তার অবাধ্য সম্প্রদায় তার প্রতি আপত্তি জানিয়ে বলল, তোমার নামাজ কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমরা আমাদের পূর্বপুরুষের উপাস্য বস্তুকে ত্যাগ করব এবং আমরা বিরত থাকব আমাদের ধন সম্পদ নিয়ে, যা ইচ্ছা তাই করা থেকে? তুমি তো বেশ বুদ্ধিমান ও ধার্মিক লোক। সূরা হুদের মধ্যে এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত সুফিয়ান রাহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই নামাজ ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করে। এই যে বিশেষত ঘুরে ফিরে একটাই কথার মধ্যে আসছে, আমরা যদি নিজেরাও এবং সন্তান পরিবার পরিজনকে যদি নামাজের মধ্যে, একদম নামাজের মধ্যে যদি অভ্যস্ত করিয়ে দিই যে নামাজ ছাড়া সে আর কিছুই বুঝবে না, নামাজের সময় যখন হবে সে নামাজের দাঁড়িয়ে যাবে, সকল পৃথিবীর সকল কাজ একদিকে, নামাজ একদিকে, খুজু ও খুশুর সাথে যে নামাজ আদায় করা হয় সেই নামাজ অবশ্যই বান্দাকে গুনাহ থেকে নিষেধ করে, বিরত রাখে। অনেক মানুষ এমনও প্রশ্ন করে বাবু, যে নামাজ তো পড়ি কিন্তু দেখা যায় যে গুনাহের কাজগুলো ছাড়তে পারছি না, মানুষ নামাজ করছে মিথ্যাচার, নামাজ পড়ছে মিথ্যাচার করছে, নামাজ পড়ছে প্রতারণা করছে, নামাজ পড়ছে ওজনে কম দিচ্ছে, নামাজ পড়ছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে। তো বোঝা যায় যে বিভিন্ন কিতাবাদিতে আসে যে যে নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত করতে পারে না সেই নামাজ জাহান্নামের আগুন থেকেও তাকে বাঁচাতে পারে না। সেটা কোন নামাজ? যেই নামাজ মানুষ অবহেলার সাথে, তাচ্ছিল্যের সাথে
নিয়মে পাঠ করে,
তাচ্ছিল্যের সাথে যে নামাজ সে পাঠ করে, অর্থাৎ সে নামাজের মধ্যে আছে তার মন দুনিয়ার কাজে, সে সাজদা করছে অবহেলার সাথে, রুকু করছে অবহেলার সাথে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে, সেই নামাজ কি করে তাকে গুনাহ থেকে বিরত রাখবে?
জি, সময়ে সংকীর্ণতা না হলে আরও আমরা দীর্ঘক্ষণ আলোচনা করা যেত বিষয়টি নিয়ে। আসলেই আমাদেরকে ঘৃণ্য কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, সেজন্য আমাদেরকেই উৎসাহী হতে হবে, উদ্যোগী হতে হবে, এবং খারাপ কাজ থেকে আমি নিজে বেঁচে থাকি, পরিবারবর্গকে বাঁচাই এবং সমাজকে বাঁচাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আজ এ পর্যন্তই। আমি আবারও বলবো, নেকির কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি, পাশাপাশি দান সাদাকা বেশি বেশি করি, আর সাদাকা করার ক্ষেত্রে আমি সবসময় উৎসাহ দিই। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নেকির কাজে অতিবাহিত করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।